বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 22 জানুয়ারি, 8 মাঘ এবং ফার্সি 2 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুকে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে। গাজা যুদ্ধের পর ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক সমাজের সমর্থন কমতে শুরু করেছে বলে একটি জরিপের ফলাফল সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহ বাড়ায় শীত বৃদ্ধির আশঙ্কা সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি বাদশা রহমানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর, প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে পত্র পত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। উত্তেজনার পর এ সপ্তাহেই কর্মস্থলে ফিরছেন ইরান ও পাকিস্তানের রাষ্ট্রদূত। ইসলামাবাদ যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। গাজার খান ইউনিসে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সংঘর্ষে বহু ইসরায়েলি সেনা হতাহত ও ট্যাঙ্ক ধ্বংস। বাংলাদেশের জাতীয় পার্টি সংসদের প্রধান বিরোধী দল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সংহতি মিছিল ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত, অংশ নিলেন বিভিন্ন ধর্মের নেতারা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। পাকিস্তান ও ইরান সরকার দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রদূত পাঠিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 26 জানুয়ারি দুই দেশের রাষ্ট্রদূতই নিজেদের কর্মস্থলে ফিরবেন। এ বিষয়ে আজ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দুই দেশ নিজ নিজ রাষ্ট্রদূতকে তাদের কর্মস্থলে পাঠাবে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির আমন্ত্রণে আগামী 29 জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইসলামাবাদ সফর করবেন। সম্প্রতি ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে আশ্রয় গ্রহণকারী ইরানি জঙ্গিগোষ্ঠী জয়শুল জুলুমের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। এই ঘটনার জের ধরে পরদিন ইসলামাবাদ তেহরানে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, যিনি বর্তমানে ছুটিতে রয়েছেন, তাকে পাকিস্তানে ফিরে যেতে নিষেধ করে। কার্যত ইরানের সঙ্গে পূর্ণমাত্রার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। এরপর দেশটি ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অবরুদ্ধ গাজার খান ইউনিসে নতুন করে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল।
সেখানে জঙ্গি বিমান ও কামানের পাশাপাশি ড্রোন থেকেও একযোগে বোমা ও গোলা বর্ষণ করা হয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আজ ভোরে খান ইউনিসের পশ্চিমাঞ্চলে বেসামরিক মানুষের উপর ড্রোন থেকেও হামলা চালানো হয়েছে। ড্রোন হামলায় সেখানে 3 নারী ও শিশুসহ 12 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলো জানিয়েছে, খান ইউনিসের পশ্চিম অংশে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামীদের তীব্র সংঘর্ষ চলছে। রক্তপিপাসু ইসরায়েলি বাহিনী সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রতিরোধ সংগ্রামীদের পাল্টা আঘাতের কারণে তাদের অগ্রযাত্রা থেমে গেছে। এছাড়া ফিলিস্তিনের ইসলামী জেহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, খান ইউনিসের পূর্ব ও মধ্যাঞ্চলে ইসরায়েলের সেনা জমায়েতে হামলা চালানো হয়েছে। বিভিন্ন রকেটের সাহায্যে তাদের উপর কঠিন আঘাত আনা হয়েছে। এর ফলে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি একটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস কঠোরভাবে গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে চালানো তাদের আলাক্সা তুফান অভিযান সমর্থন করে একটি বিবৃতি প্রকাশ করেছে। ইংরেজি ও আরবি ভাষায় প্রকাশিত এই বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের প্রতি ইহুদিবাদী ইসরায়েলের চরম অত্যাচার ও অপরাধযজ্ঞের মোকাবেলায় আলাক্সা তুফান অভিযানকে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরায়েলের সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আলাক্সা তুফান অভিযান ছিল একটি জরুরি পদক্ষেপ ও স্বাভাবিক প্রতিক্রিয়া। ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্ত পেতে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় এটি ছিল একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। হামাস আরও বলেছে, ইহুদিবাদী ইসরায়েল জর্দান নদীর পশ্চিম তীর ও জেরুজালেম শহরকে ইহুদিকরণ করে ও সেখানে ব্যাপকভাবে ইহুদি বসতির বিস্তার ঘটিয়ে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিটি সম্ভাবনাকে পদ্ধতিগতভাবে ধ্বংস করে আসছিল। এ অবস্থায় ওই অভিযানের কোনো বিকল্প ছিল না। মধ্যপ্রাচ্যে অপরাধযোগ্য চালানোর কারণে ইহুদিবাদী ইসরায়েলের জন্য ক্ষিপ্রগামী জবাব অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেন। দখলদার ইসরায়েলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়ে 5 ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করার একদিন পর গতকাল এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞের জবাব অচিরেই দেওয়া হবে। বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়। বিবৃতিতে জাতিসংঘকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার আহ্বান জানিয়ে বলা হয়, গোটা অঞ্চলে ফিলিস্তিনের চলমান সংঘাত বিস্তারের জন্য ইহুদিবাদী সরকার ও তার সমর্থকদের দায়ী থাকতে হবে। 5 ইরানি সামরিক উপদেষ্টার শাহাদাতে ইরানের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েল যে প্রচণ্ড চাপের মুখে পড়েছে তা থেকে নিষ্কৃতি পেতে দখলদার সেনারা সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টাদের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে। গত শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কের অভিজাত মির্জা এলাকার একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের জাতীয় পার্টি সংসদের প্রধান বিরোধী দল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকারকে গণতন্ত্রের পথে এসে অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় পার্টি সংসদের প্রধান বিরোধী দল, এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। কাদের বলেন, নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া রাজনৈতিক দলই হবে প্রধান বিরোধী দল, স্বতন্ত্ররা স্বতন্ত্রই আছেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সব হারিয়ে এখন শোক সাগরে নিমজ্জিত, তারা এখন সরকার বিরোধী অপতৎপরতায় লিপ্ত হয়েছে, দেশে বিদেশে গুজব ছড়াচ্ছে। তাদের অগ্নি সন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়ে গুজব সন্ত্রাস ছড়ানোদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রের পথে এসে অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে, এমন আমি ডামির নির্বাচনের সরকারকে দেশে বেশি দিন চলতে দেয়া যাবে না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। আলোচনা সভায় বিএনপি নেতা বলেন,
এই সরকারের কোনো ভিত্তি নেই, কারণ তাদের সরকারের পায়ের তলার মাটির নিচে কোনো জনগণ নেই। যেহেতু জনগণ নেই, এই সরকারের কোনো ভিত্তি নেই। সরকার নিজেও বুঝতে পারছে না কখন তাসের ঘরের মতো তারা ভেঙে পড়ে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে তার বিরুদ্ধে উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে কথা না বলার অভিযোগ করেছেন। তিনি বলেন, প্রত্যেক নির্বাচনের আগে মোদী রাজনৈতিক এজেন্ডা পরিবর্তন করেন, তিনি উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার মতো গুরুতর বিষয়ে কথা বলেন না। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর বলেন, শুধু তাই নয়, সীমান্তে চীনের অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ হয়েছে সরকার। চীন আমাদের কাছ থেকে যে জমি ছিনিয়ে নিয়েছে তাও ফেরত নিতে পারেনি। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শশী থারুর এমপি রোববার তিরুবনন্তপুরমে এসব কথা বলেন। তিনি বলেন, মোদী 2014 সালের লোকসভা নির্বাচন উন্নয়নের নামে এবং 2019 সালের নির্বাচন জাতীয় নিরাপত্তার নামে লড়েছিলেন। পাকিস্তানে একটি সার্জিক্যাল স্ট্রাইকও পরিচালিত হয়েছিল, কিন্তু নোট বাতিলের কারণে জনসাধারণের সমস্যা হওয়ার পরে এখন তারা উন্নয়নের কথা বলতে পারে না বা জাতীয় নিরাপত্তার বিষয়টিও তুলতে পারে না, কারণ সরকার চীনের দখলীকৃত এলাকা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। ভারতের কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ সংহতি মিছিল ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সংহতি মিছিলে বিভিন্ন ধর্মের নেতারা অংশ নিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ সংহতি মিছিল ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে কলকাতার রাজপথে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সংহতি মিছিলে সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি ও অন্যরা। পরে কলকাতার পার্ক সার্কাসে এক সমাবেশে বিশিষ্ট ব্যক্তিরা শান্তি ও সম্প্রীতির সমর্থনে বক্তব্য রাখেন। ওই সমাবেশে তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি সরকারকে টার্গেট করে বলেন,
বাংলা লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত হয়ে রয়েছেন, তার কারণ একটি রাজনৈতিক দল রাজওয়ারি করেও বাংলায় জিততে পারেনি, তার কারণে বাংলার 100 দিনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ।
তিনি আরো বলেন, আমরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করি না, আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে, আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন ও মহান, এটাই আমাদের মহান ভারতবর্ষ। তিনি বলেন, একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন প্রান্তে যখন অস্ত্রের ঝনঝনানি চোখ রাঙানি চলছে, তখন আমার শহর, আমার রাজ্যে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে লক্ষাধিক মানুষ পায়ে পা মিলিয়ে বাংলায় একতা, বাংলায় সম্প্রীতি, সংহতি রক্ষা করেছে। সভার সঞ্চালনা করেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হলে দেশ অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার দিকে ধাবিত হবে। আসছে 8 ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের প্রাক্কালে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ওই হুঁশিয়ারি দিলেন। ভারতীয় দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, তেহরিক ইনসাফ পাকিস্তানের প্রতিষ্ঠাতা ইমরান খান দাবি করেছেন তার দল নির্বাচনী প্রচারণায় বাধার সম্মুখীন হচ্ছে। তিনি বলেছেন, তেহরিকে ইনসাফ দলের প্রার্থীদেরকে নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে, এমনকি কর্তৃপক্ষ প্রার্থীদের গ্রেফতার করা সহ বিভিন্নভাবে হয়রানি করছে। ইমরান খান বলেন, সরকার তার দলকে ধ্বংস করতে পারবে না, তার দলের শেকড় দেশের জনগণের গভীরে প্রথিত বলে তিনি মন্তব্য করেন। পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনে তীব্র প্রতিযোগিতার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী সহিংসতাও বেড়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরাকের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের আন্তরিক সমর্থনের বিষয়টি পরীক্ষিত। তিনি বলেন, ইরাকের নিরাপত্তায় সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ইরান সবচেয়ে বড় দেশ। বার্তা সংস্থা ইরান প্রেস আরও জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি আজ সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। গাজায় ইহুদিবাদী ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, মজলুম ফিলিস্তিনিদের উপর বর্বর ইহুদিবাদী ইসরায়েল তাদের মদতদাতাদের সহযোগিতায় 108 দিনের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মর্নিং কনসাল্ট ইনস্টিটিউটের নতুন জরিপের ফল অনুযায়ী গাজা যুদ্ধের পর ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতি আন্তর্জাতিক সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন বাবুল আক্তার।
মর্নিং কনসাল্ট ইনস্টিটিউটের নতুন জরিপের ফলাফলে দেখা যায় যে গাজা যুদ্ধের পর ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতি আন্তর্জাতিক সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এক মাস ব্যাপী পরিচালিত হওয়া মর্নিং কনসাল্ট জরিপটিতে 43টি দেশের প্রতিটি দেশে 300 থেকে 6,000 ব্যক্তি অংশ নিয়েছেন। প্রাপ্ত তথ্যে দেখা গেছে যে 43টি দেশে এই সমীক্ষা চালানো হয়েছে, যার মধ্যে 42টি দেশে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি জনপ্রিয়তা কমেছে। এ অঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, বিশেষ করে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বর্তমান যুদ্ধে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর নজিরবিহীন অপরাধযোগ্য গণহত্যার কারণে বৈশ্বিক স্তরে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কয়েক দশক ধরে ইহুদিবাদী শাসক গোষ্ঠী একদিকে হলোকাস্ট ইস্যু এবং বৈশ্বিক নৃশংসতাকে ব্যবহার করে এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে সন্ত্রাসী হিসেবে দেখানোর চেষ্টা করে বিশ্বে নিজের একটি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সক্ষম হয়েছিল। যাই হোক, গত এক দশকে চিত্রটি পরিবর্তন হতে শুরু করেছে। গাজার নিপীড়িত জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর চাপিয়ে দেওয়া একাধিক যুদ্ধের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে এবং জেরুজালেমে বিপুল সংখ্যক ইহুদিবাদী বসতি নির্মাণের মতো বেআইনি পদক্ষেপের সাথে জড়িত থাকার কারণে ইসরায়েলের প্রতি বৈশ্বিক জনসমর্থন কমতে শুরু করে। ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর ও জমি থেকে বিতাড়নের ক্রমাগত প্রক্রিয়ার পাশাপাশি পশ্চিম তীরে রিটেইনিং ওয়াল নির্মাণের ফলে পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। এক্ষেত্রে টার্নিং পয়েন্ট হল গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নিষ্ঠুর ও পাশবিক যুদ্ধ, যা মানবাধিকারের সমস্ত নিয়মকানুন লঙ্ঘন করেছে। গাজায় বেসামরিক মানুষ হত্যা 25,000 ছাড়িয়ে গেছে। পাশাপাশি বাড়িঘর ও অবকাঠামো ধ্বংসের পাশাপাশি গাজার 90% জনগণের বাস্তুচ্যুত হওয়ার মাধ্যমে গাজায় ইহুদিবাদীদের বর্বরতার গভীরতার প্রমাণ পাওয়া যায়। প্রকৃতপক্ষে গাজার যুদ্ধ এবং আত্মরক্ষার অজুহাতে গাজায় অপরাধমূলক হামলা চালিয়ে যাওয়ার জন্য ইহুদিবাদী শাসকদের জেদ পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় যা উল্লেখ করা খুবই প্রয়োজন তা হচ্ছে, ইসরায়েলের কৌশলগত মিত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্র জার্মানি ও ব্রিটেনের মতো ইউরোপীয় দেশগুলোর পূর্ণ সমর্থন বিশ্বজুড়ে ইসরায়েলের ভাবমূর্তির উপর উল্লেখযোগ্যভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে। চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের জনগণ যারা ইহুদিবাদী শাসন সম্পর্কে আগে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছিল, তারা এখন এই শাসক গোষ্ঠী সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যের মতো দেশের লোকেরা যারা আগে থেকেই ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছিল, তারা এখন এই নেতিবাচক দৃষ্টিভঙ্গির বৃদ্ধির সাক্ষী। মর্নিং কনসাল্টের রাজনৈতিক তথ্য বিভাগের ডিপুটি ডিরেক্টর স্যান্ড ফ্রিজবি বলেছেন, এই তথ্যগুলোর মাধ্যমে দেখা যায় আন্তর্জাতিক সমাজে ইসরায়েল কতটা কঠিন পথে রয়েছে।
প্রতিবেদনটি শুনলেন দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বাংলাদেশের জনজীবনে নেমে এসেছে চরম স্থবিরতা। দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি নিচে নেমে যাওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম স্থবিরতা, ফলে বিপাকে রয়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছি ও দিনাজপুরে। দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে যাওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মাঘের কনকন ঠান্ডায় স্থবির পুরো দেশ, সাথে হিমেল বাতাস ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। কয়েকটি জেলায় সূর্যের দেখা মিললেও দেখা মিলছে না উত্তাপের। শীতের সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
কঠিন কনকটে শীত, খুব দুরবস্থায় আছি, রোদ চোখে দেখা যাচ্ছে না এবং শীতের প্রভাবে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 8.1 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা 10-এর নিচে থাকায় অনেক এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ, এমনটা জানিয়েছেন দিনাজপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।
এই জন্য আমি বন্ধ করিনি এখনো, এখন আমি সিদ্ধান্তে বসছি, দেখি কি করতে পারি।
তাপ প্রবাহ এবং তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে যাওয়ায় পাবনা জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাতে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালের স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লালমনিরহাটে শীতের তীব্রতা বেড়েই চলেছে। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা ওই অঞ্চলের এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। শৈত্যপ্রবাহের সবলে বিপর্যস্ত রাজধানী ঢাকার বাসিন্দারাও। উত্তরীয় হিমেল হাওয়ায় বাড়ছে কনকনে শীত। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন,
বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের এবং সেই সাথে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এসব অঞ্চলে আকাশে মেঘ চলে আসার সম্ভাবনা আছে এবং সেই মেঘ থেকে 24 তারিখ এবং 25 তারিখে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি, কোথাও কোথাও মেঘলা, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে আপনাদেরই চিঠিপত্রের আসর, প্রিয়জন।
প্রিয়জন, প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের আসর, প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। বন্ধুরা, আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, বিশ্বাস ভঙ্গকারীর সাথে বিশ্বাস রক্ষা করা আল্লাহ তাআলার নিকট বিশ্বাস ভঙ্গের শামিল, আর বিশ্বাস ভঙ্গকারীর সাথে বিশ্বাস ভঙ্গ করা আল্লাহর নিকট বিশ্বাস রক্ষা করার নামান্তর।
ওয়াদা বা বিশ্বাস ভঙ্গ করা অত্যন্ত গোনাহের কাজ। আমরা সবাই ওয়াদা পালন করার চেষ্টা করব। এ কামনায় নজর দিচ্ছি ইমেলে আসা চিঠিপত্রের দিকে। বাংলাদেশের কুষ্টিয়া জেলার খাদিমপুর বাজার থেকে মোখলেসুর রহমান পাঠিয়েছেন আসরের প্রথম মেলটি। তিনি লিখেছেন, প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে যাদের কথা আমি ভাবি, যাদের কথা শুনে মনের খোরাক মিটাই, তাদের কাছে কি চিঠি না লিখে আমি থাকতে পারি? কখনোই নয়। তাই তো মনের টানেই আমি প্রতিদিন আপনাদের কাছে চিঠি বা মেইল পাঠিয়ে থাকি। এরপর তিনি 15 জানুয়ারি প্রচারিত প্রিয়জন অনুষ্ঠানের প্রশংসা করেছেন।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য মোখলেসুর রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের পর ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে আসা একটি মেইল এবারে চেক করছি। এটি পাঠিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান। রেডিও তেহরান সম্পর্কে তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা বিভাগ হচ্ছে আমার স্বপ্ন, আমার গর্ব, আমার জ্ঞান তৈরি, আমার কল্পনার সুবাসিত বাগান। রেডিও তেহরানের অনুষ্ঠান ভালো লাগে কারণ রেডিও তেহরান বাংলা বিভাগ আর্ত ও পীড়িত মানুষের কথা তুলে ধরে। রেডিও তেহরান একদিন মানবতা প্রতিষ্ঠার অভীষ্ট লক্ষ্যে পৌঁছবেই, তাতে দ্বিধাদ্বন্দ্বের কোনো স্থান নেই। রেডিও তেহরান বাংলা বিভাগ বিশ্বের মিডিয়াগুলোর মাঝে তার আধুনিকতা, সর্বময় বৈচিত্র্যতা, সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর এবং বিনোদনের ফুলঝুরি হিসেবে যেভাবে অবিরাম গতিতে প্রসারিত করে চলেছে, তেমনি আজীবন চলতে থাকবে এই আশা ও প্রত্যাশা।
রেডিও তেহরান সম্পর্কে হাফিজুর রহমান ভাইয়ের কথাগুলো আমাদের হৃদয় ছুঁয়ে গেল। চমৎকার কথামালায় সাজানো চিঠিটির জন্য তাকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে তিনি লিখেছেন, প্রিয়জন, রেডিও তেহরানের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। শ্রোতাদের বৈচিত্র্যময় চিঠি ও মতামত আমাদের মুগ্ধ করে। তবে অনুষ্ঠানের শুরুতে একটি হাদিস বা বাণী প্রচারিত হয়, সেটি আমাদের খুব ভালো লাগে। এরপর 15 জানুয়ারি প্রচারিত ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের বাণীটির প্রশংসা করেছেন তিনি।
কোন বাণীটির কথা বলেছেন শাহাদাত ভাই?
বাণীটি ছিল এরকম, খাঁটি ইমানদার উত্তেজিত হয়ে তাকওয়ার সীমা লঙ্ঘন করে না, কারো স্বার্থে বা অনুকূলে অন্যায় কিছু করে না এবং ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের প্রাপ্য অংশের বেশি নেয় না।
হ্যাঁ, মনে পড়েছে, খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি বাণী ছিল এটি। তো ব্যতিক্রমধর্মী একটি বিষয় নিয়ে মতামত জানানোর জন্য শাহাদাত হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলা থেকে শেখ রাজীব পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। প্রতিদিন প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান শুনি, ভীষণ ভালো লাগে। যেমন দৃষ্টিপাত, রংধনুর আসর, কথাবার্তা, কোরআনের আলো, অমর কিংবদন্তি, ওমর খৈয়াম ইত্যাদি। চিঠির শেষাংশে এই শ্রোতা বন্ধু, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না শিরোনামের গানটি শুনতে চেয়েছেন।
রাজীব ভাই যে গানটি শুনতে চেয়েছেন তা আমারও পছন্দের একটি গান। গানটি আজকের আসরের শেষের দিকে প্রচার করা হবে ইনশাআল্লাহ। তো অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং গান শোনানোর অনুরোধ জানিয়ে ইমেল করায় শেখ রাজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ি থেকে মোহাম্মদ আতাউর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, সোমবার বসেছিলাম প্রিয়জন শোনার জন্য। আশাবাদী ছিলাম আমার চিঠি নিয়ে কিছু বলবেন আপনারা, আর তাই হলো। আসরের প্রথমেই আমার চিঠি পড়ায় ভীষণ আনন্দ পেলাম। আর পাবো না কেন, কয়েক মাস পূর্বে তেহরানের রংধনুতে পাঠানো ছোট মেয়ে উম্মে আঞ্জুম সাবার কণ্ঠে কবিতা বাজিয়ে আপনারা আমাদেরকে মুগ্ধ করেছিলেন। তাই আমি নই, আমার পরিবার রেডিও তেহরানের প্রতি অনুরাগী হয়ে যাচ্ছে দিন দিন। আমি প্রিয়জনের ভালো বন্ধু হতে চাই। আমি কি প্রিয়জনকে নিয়ে লেখা কবিতা পাঠাবো? আপনারা কি অনুমতি দিবেন?
ভাই আতাউর রহমান, প্রথম চিঠির জবাব পেয়ে ভালো লাগার অনুভূতি প্রকাশ করে ইমেল পাঠানোই আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই, আপনি কবিতা লিখে পাঠাতে পারেন। আপনার কবিতা মানসম্মত হলে আমরা তা প্রচার করার চেষ্টা করব। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রাম থেকে হীরামন শেখ পাঠিয়েছেন আসরের পরের মেলটি। রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কলাকুশলীর প্রতি উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, 15 জানুয়ারি রেডিও তেহরান বাংলা থেকে প্রচারিত সকল অনুষ্ঠান শুনলাম। বিশ্ব সংবাদ থেকে ভারতের গুরুত্বপূর্ণ খবর জানতে পারলাম। সংবাদ পর্যালোচনা থেকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুনলাম। চিঠিপত্রে আসার প্রিয়জনে ইমানদার মানুষের বৈশিষ্ট্য গুণাগুণ সম্পর্কে হাদিস এবং সবশেষে একদিন মাটির ভেতর হবে ঘর শিরোনামের গানটি শুনে মন ভরে গেল।
ভাই হীরামন শেখ, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত ও প্রিয়জন সম্পর্কে মতামত জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেলটি এসেছে বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা থানার মিয়া পাড়া থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ আজিনুর রহমান লিমন। তিনি আকাশকুঁড়ি মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং IRIB ফ্যান ক্লাব রংপুর বিভাগের সহসভাপতি। রেডিও তেহরানের কথাবার্তা অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা আমাদের জন্য পরম পাওয়া একটি অনুষ্ঠান। জাতীয় পত্রিকার শিরোনাম ও বিশ্লেষণধর্মী এই অনুষ্ঠানটি গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিংবা শ্রোতাদের জন্য বেশ আনন্দের একটি অনুষ্ঠান, কারণ গ্রাম কিংবা প্রত্যন্ত অঞ্চলে জাতীয় পত্রিকা কোনোভাবেই পাওয়া যায় না। যদিও দু একটি পত্রিকা উপজেলা পর্যায়ে পাওয়া যায়, তাও বাসী পত্রিকা, কিন্তু গ্রামগুলোতে পৌঁছানোর কোনো অবস্থাই নেই। এমন অবস্থায় রেডিও তেহরান শ্রোতাদের নিত্য দিনের ঘরের পত্রিকা।
কথাবার্তা অনুষ্ঠান সম্পর্কে চমৎকার মতামতের জন্য আজিনুর রহমান লিমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে 2023 সালে রেডিও তেহরানের বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের শ্রোতা দেবাশিস গোপ এবং বাংলাদেশের কুষ্টিয়ার সিনিয়র শ্রোতা মুখলেসুর রহমান। আমরা পর্যায়ক্রমে এই দুই শ্রোতার অনুভূতি জানব। আজ শোনা যাক দেবাশিস গোপের বার্তা।
2023 সালের জন্য রেডিও তেহরান বাংলা আমাকে শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত করায় আমি আপ্লুত অভিভূত। আমি বরাবরই রেডিও তেহরানের একজন মন্ত্রমুগ্ধ শ্রোতা। পার্টস টুডেতে যখন 2023 সালের শ্রেষ্ঠ শ্রোতা হিসেবে পোস্ট দেখি তখন খুবই আনন্দে বিহ্বল হয়ে পড়ি। তারপর থেকে অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন, তাদেরকে জানাই ধন্যবাদ। একথা অনস্বীকার্য যে রেডিও তেহরান সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর, তার বিশ্বজনীন শান্তির বার্তা সর্বকালের শ্রেষ্ঠত্বের দাবিদার। ইসলামের শান্তি ও সত্যের অমোক বাণী সে বরাবর পৃষ্ঠপোষকতা করে আসছে। যাই হোক, রেডিও তেহরানের প্রচারিত সব অনুষ্ঠান শুনি ও মতামত নিয়মিত জানাই। বিভিন্ন অনুষ্ঠানে ইসলাম ধর্ম, রাজনীতি, সামাজিক, অর্থনীতি, ইতিহাস, দর্শন প্রভৃতি বিষয়ে অতি নিপুণতার সঙ্গে, সত্তার সঙ্গে নির্ভীকভাবে আলোচিত হয়ে থাকে। আজ গোটা বিশ্বে পরস্পর ভ্রাতৃত্ববোধ ভালোবাসাই পারে মানুষে মানুষে বিভেদ দূর করে সঠিক দিশা দেখাতে। এ ব্যাপারে ইরান অগ্রগণ্য। আপনাদের প্রচারিত বিশ্ব সংবাদ অন্যান্য বেতারের চাইতে অনেক বেশি গ্রহণযোগ্য। রেডিও তেহরান বাংলার বিভিন্ন অনুষ্ঠান যেমন প্রিয়জন, স্বাস্থ্যকথা, কোরআনের আলো, শেষস্থানকর্তা, রংধনু, সুন্দর জীবন আমার কাছে সবচেয়ে প্রিয়। এগুলো অনুষ্ঠান শুনে আমার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করার পাশাপাশি উপকৃত হচ্ছি নানাভাবে। এ কারণে রেডিও তেহরান বাংলার কাছে আমি চিরঋণী কৃতজ্ঞ। পরিশেষে সকলের শুভকামনা জানিয়ে শেষ করছি, সবাই ভালো ও সুস্থ থাকবেন, ধন্যবাদ।
শ্রেষ্ঠ শ্রোতা হওয়ার অনুভূতি প্রকাশের পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য শ্রোতাবন্ধু দেবাশিস গোপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সব সময় আমাদের পাশে থাকবেন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গে নদিয়া জেলার হাতিশালা থেকে আশরাফ হোসেন পাঠিয়েছেন দুটি মেইল। একটিতে তিনি লিখেছেন, বিশ্ব সংবাদ রেডিও তেহরানের একটি সুন্দর উপস্থাপনা যা একটি নতুন মাত্রা যোগ করে। অনেক বিদেশি বেতার বাংলা অনুষ্ঠান প্রচার করত, কিন্তু অজানা কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে। রেডিও তেহরান বেতার বাংলাভাষী শ্রোতাদের জন্য আজও যত্ন সহকারে বাংলা অনুষ্ঠান প্রচার করে চলেছে, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যারা বাঙালি শ্রোতা আছি, তারা রেডিও তেহরানকে বিশ্বের সেরা বেতার হিসেবে তুলে ধরার চেষ্টা করে যাব।
ভাই আশরাফ হোসেন, নিয়মিত চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই লিখে অনুপ্রেরণা যোগাবেন। বাংলাদেশের কিশোরগঞ্জের খরমপট্টি থেকে শরীফ আক্তার পান্না পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের অর্থ সম্পাদক। এই শ্রোতাপন লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে 4 জানুয়ারি বৃহস্পতিবার প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে রংধনু আসর অসাধারণ ভালো লেগেছে। রংধনুতে ওই দিন এক শাসকের গল্প প্রচারিত হয়েছে, খুব ভালো লেগেছে গল্পটি। শিশু কিশোরদের জন্য প্রচারিত এই অনুষ্ঠানটি বড়দের কাছেও সমান হারে জনপ্রিয় বলে তিনি মন্তব্য করেছেন।
রংধনু আসর সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে ইমেল করায় বোন শরীফা আক্তার পান্না, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদা থানার ছাতুমারা থেকে আজাদ পাওয়ার বিশ্বাস পাঠিয়েছেন এবারের মেলটি। চিঠির শুরুতেই তিনি রেডিও তেহরান বাংলা বিভাগের সমস্ত কলা কৌশলীকে মাঘের সন্ধ্যায় কফির শুভেচ্ছা জানিয়েছেন।
একেবারে সময় উপযোগী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আজাদ ভাই। এই শীতের রাতে এক কাপ কফি বা চা খুবই দরকারি। তো যাই হোক, কি লিখেছেন তিনি?
আজাদ ভাই লিখেছেন, 17 জানুয়ারি বুধবার প্রচারিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানে সন্তান প্রতিপালন বা প্যারেন্টিং নিয়ে আলোচনাটি খুবই সুন্দর লেগেছে, বলতে গেলে তা ছিল হৃদয়গ্রাহী। পরবর্তী কোনো পর্বে প্রতিবন্ধী শিশু ও ছাত্রছাত্রীদের কীভাবে শিক্ষাদান বা প্রতিপালন করতে হবে সেই বিষয়ে অনুষ্ঠান পাব আশা করি।
ভাই আজাদ পাওয়ার বিশ্বাস, আপনার প্রস্তাবটি আমাদের বিবেচনায় থাকলো। তো অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের রাজশাহীর চন্দনী আফরা থেকে, আর পাঠিয়েছেন শ্রী গোপীনাথ পাল। তিনি তেমন কিছু লেখেননি, কেবল জানতে চেয়েছেন কিভাবে শ্রোতা হব।
ভাই গোপীনাথ পাল, শ্রোতা হওয়ার জন্য আপনাকে আমাদের অনুষ্ঠান শুনতে হবে, সেটা হতে পারে শর্ট ওয়েবে কিংবা ইন্টারনেটে। অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানালে আমরা বুঝতে পারব যে আপনি একজন শ্রোতা। তো ইমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আমাদের শব্দগ্রাহক হাত নেড়ে জানিয়ে দিচ্ছেন যে আমাদের হাতে আজ আর খুব বেশি সময় নেই, তবে অনুষ্ঠান থেকে বিদায় নেব শ্রোতা ভাই শেখ রাজীবের অনুরোধের গানটি শুনিয়ে। গানটি গেয়েছেন তৈয়ব রাজ ও তার সহশিল্পীরা।
তো আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
মাঝি হেলা করিস না দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে কাল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা কাল মুর্শিদ তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা
গান সহ চিঠিপত্রের আসর প্রিয়জন শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ 22 জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। 999 নারী নির্যাতনের অভিযোগে 67,000 কল এই নম্বরে মানবজমিন। শেয়ার বাজারে বড় দরপতন ইত্তেফাক। ঢাকা মহানগরে বিএনপি নেতাদের বিরুদ্ধে ভোটের আগে 234 মামলা। প্রথম আলো, ডেইলি স্টার বাংলা, দুর্নীতির কাছে জিম্মি ব্যবসায়ীরা, অর্থ পাচার করলেই নিবন্ধন বাতিল যুগান্তর। কলকাতা শিরোনাম। 1528 থেকে 2024 বাবরি মসজিদ থেকে রাম মন্দির, এক নজরে 496 বছরের ইতিহাস এবং বিতর্ক, আনন্দবাজার পত্রিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ, গোধারা জেলে আত্মসমর্পণ বিলকিসের ধর্ষকদের, সংবাদ প্রতিদিন। রাজনীতি কেড়েছে রামকে, গুমরে রয়েছে অযোধ্যা, গণশক্তি। রামকে সাক্ষী রেখেই অযোধ্যা থেকে ভোট প্রচার শুরু নরেন্দ্র মোদীর আজকাল।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করা হয়েছে। প্রথম আলোর রাজনীতি ও মামলা মোকদ্দমার খবরে লেখা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 3 মাসে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে 234 মামলা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে 5,500 নেতাকর্মীকে। বিএনপির দলীয় সূত্রগুলো বলছে, 28 অক্টোবরের পর মামলা দেওয়া যেমন বেড়েছে, গ্রেপ্তারও বেড়েছে অনেক। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে চলতি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সারা দেশে তাদের 27,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দায়ের হওয়া এসব মামলার বেশিরভাগ ক্ষেত্রে যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা দেয়া, হামলা, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো সহ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। বেশিরভাগ মামলার বাদীও পুলিশ। দলটির নেতাদের অভিযোগ, সরকার একপক্ষীয় নির্বাচন করার জন্য মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে বিরোধী দলের উপর দমন পীড়ন চালিয়েছে। তবে আইনমন্ত্রী আনিসুল হক গত শনিবার প্রথম আলোকে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
পরিবেশ এবং আবহাওয়া সম্পর্কিত প্রথম আলোর খবরের শিরোনাম, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়, 21 জেলায় শৈত্যপ্রবাহ। বিস্তারিত খবরে দৈনিকটি লিখেছে, রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকা আজ সোমবার কুয়াশায় ঢাকা। রাজধানীতে এ শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ সকালে। রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলাসহ মোট 21 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। তবে শৈত্যপ্রবাহের করুণ ছবি দেখা যায় প্রান্তিক বিভিন্ন মানুষের ক্ষেত্রে। তাদের কোনো প্রস্তুতি নেই, নেই শীতের কাপড়, কাজ করে খেতে হয়, সব মিলিয়ে তারা কষ্টে রয়েছে।
999 এই নম্বরে নারী নির্যাতনের অভিযোগে 67,000 কল, মানব জমিনের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, নানা বিষয়ে প্রতিকার চেয়ে জাতীয় জরুরি সেবায় দিনে ফোন আসে 22,000-23,000, এর মধ্যে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, নির্যাতন, বাল্যবিয়ের অভিযোগ আসে বেশি। নির্যাতনের অভিযোগে বেশি কল করেন নারীরা। গত 6 বছরে নানা ধরনের নির্যাতনের শিকার 67,962 জন নারী পুলিশের সহযোগিতা পেতে 999-এ ফোন দিয়েছেন। সংস্থাটির তথ্য মতে, বিদায়ী বছরে ধর্ষণ থেকে বাঁচতে ফোন কল এসেছে 6,002, ধর্ষণের ঘটনায় ফোন কল এসেছে 4,080, ধর্ষণ চেষ্টাকালীন ফোন কল এসেছে 1,922। শুধু তাই নয়, বাল্য বিবাহ বন্ধে গত 5 বছরে কল এসেছে 25,180।
বাজার দরের খবরে মানব জমিনের শিরোনাম, হুঁশিয়ারি আর অভিযানেও থামছে না চালবাজি। এ খবরে লেখা হয়েছে, চালের দাম 4 দিনের মধ্যে আগের দামে ফিরিয়ে আনতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের হুঁশিয়ারির পরও পণ্যটির দাম কমেনি, অথচ এবার আমনের বাম্পার ফলন হয়েছে। সরকারের গুদামেও চালের মজুদ রয়েছে পর্যাপ্ত, সরবরাহের কোনো ঘাটতি নেই। তারপরও ভরা মৌসুমে অস্থির চালের বাজার। ওদিকে চালের দাম নিয়ন্ত্রণে গত কয়েকদিনে বেশ কিছু বাজারে অভিযান চালিয়েছে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ ভোক্তা সাধারণের।
অর্থনীতির খবরে যুগান্তর লিখেছে, বিদেশে অর্থ পাচার ঠেকাতে দেশের আমদানি রপ্তানি ও ইডেন্ট প্রতিষ্ঠানকে কঠোর নজরদারির আওতায় আনা হচ্ছে। ইডেন্ট প্রতিষ্ঠান হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের একক ডিলার বা এজেন্টশিপ। এসব প্রতিষ্ঠানের বৈদেশিক বাণিজ্যের অন্তরালে অর্থ পাচারের ঘটনা পাওয়া গেলে নিবন্ধন বাতিল হয়ে যাবে। প্রসঙ্গত, আমদানি রপ্তানির অন্তরালে বিদেশে টাকা পাচার প্রসঙ্গে প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রথমে মুখ খুললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেছেন, আমদানি রপ্তানির আড়ালে মিথ্যা ঘোষণা দিয়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হচ্ছে। আর শেয়ার বাজার সম্পর্কে ইত্তেফাকের শিরোনাম, শেয়ার বাজারে বড় দরপতন। এদিকে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেইলি স্টার বাংলার একটি শিরোনাম দৃষ্টি কেড়েছে, সেটি এরকম, দুর্নীতির কাছে জিম্মি ব্যবসায়ীরা।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। সুপ্রিম কোর্টের নির্দেশ, গোধরা জেলে আত্মসমর্পণ বিলকিসের ধর্ষকদের। সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, আত্মসমর্পণ করল বিলকিস বানুর ধর্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গোধরা জেলে আত্মসমর্পণ করেন 11 জন। রোববার রাতের দিকেই 11 জন জেলে পৌঁছে যান। এদিকে রাত 12টার মধ্যে ধর্ষকদের আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
বহু বিতর্ক এবং আইনি লড়াইয়ের পর অবশেষে আজ অযোধ্যায় উদ্বোধন হল রাম মন্দির, প্রাণ প্রতিষ্ঠা হল রাম লালার বিগ্রহে। মন্দিরের উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় হাজির লক্ষ লক্ষ মানুষ, তারাও সাক্ষী থাকলেন ইতিহাস এবং পরিবর্তনের। আনন্দবাজার পত্রিকার খবর এটি। শিরোনামটি এরকম, 1528 থেকে 2024 সাল, বাবরি মসজিদ থেকে রাম মন্দির, এক নজরে 496 বছরের ইতিহাস এবং বিতর্ক। এতে বলা হয়েছে, বছরের পর বছর ধরে আইনি লড়াই, দীর্ঘ লড়াই নিয়ে রাজনৈতিক জট, এসব কাটিয়ে অবশেষে সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হল। সোমবার দুপুরে মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে রাজনীতি কেড়েছে রামকে, গুমরে রয়েছে অযোধ্যা, এটি গণশক্তির শিরোনাম। অন্য একটি শিরোনাম, এক মন্দির বানাতেই মাটিতে মিশেছে বহু মন্দির। আর আজকালের খবর, রামকে সাক্ষী রেখেই অযোধ্যা থেকে ভোট প্রচার শুরু নরেন্দ্র মোদির। এদিকে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানকে বয়কট করেছে বিরোধীরা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। উত্তেজনার পর এ সপ্তাহে কর্মস্থলে ফিরেছেন ইরান ও পাকিস্তানের রাষ্ট্রদূত। ইসলামাবাদ যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। গাজার খান ইউনুসে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সংঘর্ষে বহু ইসরায়েলি সেনা হতাহত ও ট্যাঙ্ক ধ্বংস। বাংলাদেশের জাতীয় পার্টি সংসদের প্রধান বিরোধী দল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সংহতি মিছিল ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত, অংশ নিলেন বিভিন্ন ধর্মের নেতারা। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.